الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا والضالين
আল্লাহ তাআলার একটি বৈশিষ্ট্য হচ্ছেন অলি, আর ওয়ালির অধীনে অভিধানে লেখা আছে যে এটি আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম, এর অর্থ হচ্ছে সাহায্যকারী। অনেকে এর অর্থ করেছেন যে সেই সত্তা যিনি সকল বিশ্বে এবং সকল সৃষ্টির সকল প্রয়োজনীয় বিষয়াদি তিনি সম্পন্ন করেন এবং যার সাহায্যে এই বিশ্ব প্রতিষ্ঠিত আছে, এবং আল্লাহ তাআলার বৈশিষ্ট্যের মধ্যে হতে এটি একটি বৈশিষ্ট্য আল বালি। এর অর্থ হচ্ছে সেই সত্তা যিনি সকল উপকরণের মালিক, সকল বস্তুর মালিক, এবং তার উপর তিনি পূর্ণ ক্ষমতা রাখেন। ইবনে আসির বলেন, ওয়ালায়েদের অধিকার অর্থ হচ্ছে তদবির, কুদরত এবং ফেল বা কর্মের সাথে এর সম্পর্ক, এবং সেই সত্তা যার মধ্যে এই তিনটি গুণাবলী পাওয়া যায়, যার মধ্যে এই তিনটি গুণাবলী পাওয়া যাবে না তার জন্য বলি শব্দ প্রযোজ্য হবে না। লেসানুল আরবে এটি লেখা আছে। এরপর আল ওয়ালিয়ু, এর অর্থ হচ্ছে বন্ধু, সাহায্যকারী। ইবনুল আরাবির কথা অনুযায়ী এমন প্রিয় যিনি অনুসরণ করে, যিনি আনুগত্য করে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, সূরা বাকারার আয়াত। আল্লাহ বলেছেন, আবু ইসাক বলেছেন যে আল্লাহ তাআলা এ প্রসঙ্গে মোমেনদের হেদায়াত এবং মোমেনদেরকে সত্যের উপর প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সাহায্য করে থাকেন, কারণ তিনিই সেই সত্তা যিনি তাদেরকে ইমানের দৃষ্টিকোণ থেকে হেদায়াতে সমৃদ্ধ করেন। যেভাবে আল্লাহ তাআলা স্বয়ং বলেন, ওয়াল্লাযীনা তাদাও জাদাহুম হুদা, এবং তিনি এভাবেই মোমেনদেরকে শত্রুদের বিরুদ্ধে সাহায্য করেন এবং মোমেনদের ধর্মকে বিরুদ্ধবাদীদের ধর্মের উপরে আল্লাহ তাআলা জয়যুক্ত করেন। অর্থাৎ যে আয়াতের একটি অংশ আমি পড়েছিলাম সূরা বাকারা, তার পরিপূর্ণ পুরোপুরি আয়াতটা হচ্ছে আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, والذين كفروا اولياؤهم الطاغوت يخرجونهم من النور الى الظلمات اولئك اصحاب النار هم فيها خالدون। আল্লাহ ওই সকল মানুষের অভিভাবক বা বন্ধু যারা ঈমান আনে, তিনি তাদেরকে অন্ধকার রাশি হতে বের করে আলোর দিকে আনেন, এবং যারা অস্বীকার করেছে শয়তান তাদের অভিভাবক, তারা তাদেরকে আলো হতে বের করে অন্ধকার রাশি দিকে নিয়ে যায়। এই সকল লোকই অগ্নির অধিবাসী, তারা তাতে দীর্ঘকাল বাস করবে। অতএব আসল কথা এটি, যেভাবে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা ঈমান আনয়নকারীদের বন্ধু হয়ে থাকেন, তাদের অভিভাবক হয়ে থাকেন। অর্থাৎ এমন ঈমান যার মধ্যে এই পৃথিবীর বা পার্থিবতার কোনো সংমিশ্রণ থাকে না, ঈমান আনয়ন করার পর আল্লাহর নূরের সন্ধানে আরো উন্নতির পথে তারা পরিচালিত হতে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতাও দান করেন। এখানে অন্ধকার রাশি হতে আলোর দিকে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে আধ্যাত্মিক এবং শারীরিক দুর্বলতা ফলে আল্লাহ শারীরিক এবং আধ্যাত্মিক দুর্বলতা থেকে মুক্ত করে তাদেরকে আধ্যাত্মিক উন্নতির পানে পরিচালিত করা। অতএব আল্লাহ তাআলা ঘোষণা করছেন, যারা ঈমান আনে আল্লাহ তাআলা তাদেরকে ব্যক্তিগতভাবেও এবং দলবদ্ধভাবেও আধ্যাত্মিক এবং শারীরিক সফলতা দান করবেন, এবং তাদের দুঃখ কষ্ট এবং পেরেশানি বা দুশ্চিন্তা থেকে তাদেরকে মুক্ত করবেন। কিন্তু শর্ত হচ্ছে ইমান আনয়ন করা এবং ইমানে সমৃদ্ধ হওয়া। এবং এই যে সমৃদ্ধ হওয়া বা উন্নতি করা, এটি আল্লাহ তাআলার নির্দেশাবলী পাঠ করা, বোঝার চেষ্টা করা এবং তার উপর অনুশীলন করার ফলেই হবে। যারা এভাবে আমল করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা তাদের ওলি বা অভিভাবক হয়ে থাকেন। কোনো বিরোধিতা, কোনো শত্রু, কোনো জাগতিক সরকার এ ধরনের মানুষকে ধ্বংস করতে পারে না। কিন্তু এখানে এটিও স্পষ্ট হওয়া প্রয়োজন যে আল্লাহ তাআলা বলেন, মোমেনদের উপর বিপদাবলী এসে থাকে, মুসিবত এসে থাকে, তাদের প্রাণ সম্পদ এবং সন্তান সন্ততির ক্ষতির সম্মুখীন তাদের হতে হয়। যদি
পরীক্ষা যদি এসেই থাকে, তাহলে এই কথা বলা যে আল্লাহ তাআলা জাগতিক সমস্যা থেকে তাদের মুক্তি দেন এর অর্থ কি? অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার অর্থ তো এটি করা যায় যে তাদের ইমানদারদের আধ্যাত্মিক উন্নতি হয়, আর আল্লাহ তাআলা তাদের বন্ধু হিসেবে আধ্যাত্মিকতায় তাদের উন্নতি দেন, আর প্রতিশ্রুতি অনুসারে পরকালে তিনি তাদেরকে পুরস্কৃত করবেন। কিন্তু স্মরণ রাখতে হবে যে মোমেন খোদার উপর যে দৃঢ় ইমান আনে, শুধু ব্যক্তিগত স্বার্থ বা ব্যক্তিগত দুঃখ কষ্ট দূর করার জন্য নয়, বরং সমষ্টিগত বা জামাতি জীবন তার লক্ষ্য হয়ে থাকে, জামাতের পুনর্জীবিত হওয়া আধ্যাত্মিক অর্থে এটি তার লক্ষ্য হয়ে থাকে। যদিও এক মোমেন জাগতিক দৈহিক বা অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়, ক্ষয়ক্ষতির তাকে সম্মুখীন হতে হয়, কিন্তু এই ব্যক্তিগত কষ্ট ব্যক্তিগত ক্ষয়ক্ষতি বেশিরভাগ ক্ষেত্রে যদি ধর্মের খাতিরে কেউ এই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, তাহলে তা সমষ্টিগত এবং জামাতি উন্নতির কারণ হয়ে থাকে। ইসলামের প্রথম যুগে যখন মুসলমান মক্কায় স্বাধীনভাবে তাবলিগ করতে পারত না, ভয়াবহ কষ্টের ভিতর দিন কাটাচ্ছিলেন মুসলমানরা, সে যুগে মুসলমানরা যেই ত্যাগ স্বীকার করেছেন, কোরবানি দিয়েছেন, সেই কোরবানি এবং সেই ত্যাগ কি বৃথা গেছে? যেই জুলম এবং অত্যাচারের লক্ষ্যে পরিণত হয়েছিলেন মুসলমানরা তা কি অর্থহীন ছিল? মোটেই নয়। তা তখনও যেই গুটিকতক মুসলমান ছিল তাদের প্রতিটি কোরবানি তাদের ইমানের দৃঢ়তার কারণ হয়েছে, আর একই সাথে জামাতি এবং সমষ্টিগত উন্নতির কারণ হয়েছে, এর ফলে তবলিগের কাজ থেমে যায়নি বা ইসলাম গ্রহণ করা বন্ধ হয়নি। জুলম এবং অত্যাচার সত্ত্বেও উন্নতির চাকা ক্রমশ ঘুরেছে, উন্নতির ধারা অব্যাহত ছিল। এই জুলম এবং নিষ্পেষণার অত্যাচারের কারণে মুসলমানদের হিজরত করতে হয়েছে। হিজরতের পর খোদা তাআলা উন্নতির দ্বার খুলে দিয়েছেন, উন্নতির দ্বারকে আরো প্রশস্ত করেছেন, সংখ্যাগত দিক থেকে অর্থনৈতিক দিক থেকে মুসলমানরা উন্নতি করেছে। অবশেষে এমন একটি সময় এসেছে যে সমস্ত মক্কার কাফেররা অত্যাচারে ছিল, তারা মুসলমানদের দয়া মায়ার উপর তাদেরকে নির্ভর করতে হয়েছে। আহমদিয়া মুসলিম জামাতের ইতিহাস দেখুন, প্রতিটি পরীক্ষা জামাতের যেখানে আধ্যাত্মিক উন্নতির কারণ হয় এবং হয়েছে অতীতে, সেখানে জাগতিক এবং দৈহিক আর আক্ষরিক উন্নতি হয়েছে। 74-এর ঘটনা যদি না ঘটত তাহলে আহমদীদের একটা শ্রেণী যারা দেশের বাহিরে যেতে বাধ্য হয়েছে, তারা দেশ থেকে বের হতে পারত না। ছোটখাটো ব্যবসায়ী ছিল, কেউ কেউ সামান্য কৃষি কাজ করত, কেউ সামান্য চাকরি করত, বাচ্চাদের শিক্ষার জন্য উপযুক্ত কোনো ব্যবস্থা ছিল না অনেকের, বা অনেকের সামর্থ্য থাকলেও পরিবেশ ছিল না পড়ালেখা করানোর। ইউরোপে এসে অনেক ছেলে মেয়ে যারা MSc করছেন বা PhD করেছেন বা করছেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হিসাবে যোগ্যতা অর্জন করেছেন, পাকিস্তানে এই সমস্ত ছেলে মেয়েদেরই আত্মীয়রা এমন শিক্ষার সুযোগ বা পরিবেশ পায় না, বা সে প্রবণতা নেই বা উপকরণও নেই। বাইরে বসবাসকারী প্রতিটি আহমদের এই কথা ভাবা উচিত, চিন্তা করা উচিত, যেখানে তাদের ইমানের কারণে তাদেরকে দেশান্তরিত হতে হয়েছে সেখানে খোদা তালা তাদের অবস্থাকে উন্নত করেছেন, আর্থিক সচ্ছলতার কারণে তাদের অবস্থাই পাল্টে গেছে। আধুনিক শিক্ষার পরিবেশ পেয়েছে তাদের ছেলে সন্তানরা, সন্তান সন্ততিরা সমষ্টিগত ভাবে জামাত হিসেবে, জামাত অর্থনৈতিক দিক থেকে উন্নতি করেছে এবং জনসংখ্যার জনবলের দিক থেকেও জামাত উন্নতি করেছে। ব্যক্তিগত ভাবে শিক্ষার ক্ষেত্রে যখন এগিয়ে যায় জামাতের সদস্যরা, সেখানে জামাতের জাগতিক শিক্ষার মানও অনেক উন্নত হয়েছে। আর এ কারণে প্রতিটি আহমদীর খোদার আরো কাছে আসা উচিত এই বিষয়গুলো চিন্তা করে, আর এটি ইমানের উন্নতির কারণ হওয়া উচিত। কোন অহংকার, অহমিকা বা গর্ব বা আত্মভরিতার যেন জন্ম না হয়। এর ফলে খোদা তালা যে ওলি, তিনি যে বন্ধু এবং অভিভাবক, সেটি তিনি তার প্রমাণ এবং স্বাক্ষর তিনি রেখেছেন। আমাদেরকেও প্রকৃত দাসত্বের স্বাক্ষর এবং প্রমাণ রাখতে হবে, তাহলে এই বিষয়টি আরো অধিক আলোর কারণ হবে, জ্যোতির কারণ হবে, আমাদেরকে আলোকিত করবে। শুধু বহির্বিশ্বে যারা এসেছেন তাদেরই উন্নতি হয়নি, বরং পাকিস্তানে যে জুলম এবং অত্যাচার হয়েছে 74-এ, পাকিস্তানে বসবাসকারীদের উপর আল্লাহ তাআলা কৃপা করেছেন, যাদের ব্যবসাকে ধ্বংস করার চেষ্টা ষড়যন্ত্র হয়েছে আল্লাহ তাআলা পুনরায় ব্যবসায় তাদের উন্নতি দিয়েছেন। আমরা ওলি শব্দের আভিধানিক অর্থে তা দেখেছি, ওলি বন্ধু এবং সাহায্যকারীকেও বলা হয়। সুতরাং যেই আহমদীয়তের জন্য ত্যাগ স্বীকার করেছে খোদা তাআলা তাকে বা তার প্রজন্মকে, ঔলাদকে প্রকৃত বন্ধু, অভিভাবক এবং সাহায্যকারী হিসেবে তাদের উন্নতি দিয়েছেন। এরপর দেখুন, 1984 সনে জামাতের জন্য পাকিস্তানের ভূমিকে যখন সংকীর্ণ করা হয় বা সংকীর্ণ করার ষড়যন্ত্র হয় এবং খলিফা ওয়াক্তে সেখান থেকে হিজরত করতে হয়, তখন কে কাজে এসেছে, কে অভিভাবক সেজেছেন, সেই ওলি, সেই অভিভাবক, সেই বন্ধু, সেই সাহায্যকারী কাজে এসেছেন যার পৃথিবীর প্রতিটি বস্তুর উপর পবিত্র নিয়ন্ত্রণ রয়েছে, যিনি তিনি হাজির খলিফা মসীহ রাবের এমন ভাবে হেফাজত করেছেন সফরে এবং বিভিন্ন সময়ে, যা কোন জাগতিক বন্ধু এবং অভিভাবক করার শক্তি রাখে না। আর এর ফলে যেখানে জামাতের সভ্যদের সদস্যদের ইমান দৃঢ় হয়েছে, মজবুত হয়েছে, সেখানে এই হিজরতের ফলশ্রুতিতে জামাতের জনবলে জামাত উন্নতি করেছে। আর সেখানে MTA এর নিয়ামত এর ফলে আল্লাহ তাআলা আধ্যাত্মিক উন্নতি এবং তবলিগের উপকরণ এবং সুযোগও সৃষ্টি করেছেন। একই সময় পৃথিবীতে একই আওয়াজ মানুষ শুনছে, যা তাবলীগ এবং তরবিয়তের দিকে তাদের মনোযোগ আকর্ষণের কারণ হয়ে থাকে। এরপর এই আয়াতে যেখানে ইমানের উন্নতির পাশাপাশি জাগতিক উন্নতির কথাও বলা হয়েছে, সেখানে যারা ইমান আনে না তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু আওলিয়াউহুম তাগুত ইউখরিজুহুম ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা শয়তানের বন্ধু বা যাদের বন্ধু শয়তান, সে তাদেরকে অন্ধকার রাশির দিকে নিয়ে যায় আলো থেকে। তো আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর কথাকে অস্বীকার করে তারা শয়তানের বন্ধু, আর শয়তান মানুষকে আলো থেকে অন্ধকার রাশির দিকে নিয়ে যায়। কখনো শয়তানের দাসত্ব যারা করে তাদেরকে শয়তান আলো দেখাতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দাবি করেন প্রেরিত হওয়ার রসুল হিসেবে, আর মক্কাবাসীদের হেদায়েত এবং সত্যের দিকে আহ্বান করলেন, তখন কুরাইশ নেতৃবৃন্দ, যাদের অনেকেই বুদ্ধিমান এবং সজ্জন বিবেচিত হত এবং অনেকেই নেক কাজও করত, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকারের কারণে শয়তানের হাতে বিভ্রান্ত হয়ে বা বিভ্রান্তির শিকার হওয়ার ফলশ্রুতিতে সেই সমস্ত নেকি থেকে বঞ্চিত হতে থাকে, আর তাদের অদৃষ্ট হয়ে যায়, এক পর্যায়ে ধ্বংস তাদের অদৃষ্ট হয়ে যায়। আবুল হাকাম প্রথমে আবু জাহাল চিহ্নিত হয়, এরপর লাঞ্ছনাকর মৃত্যুর শিকার হয়, যা আমি গত খুতবায় উল্লেখ করেছি। আর আজ পর্যন্ত আবু জাহেলই হিসাবে পরিচিত, আর কেয়ামত পর্যন্ত আবু জাহেলই সে আখ্যায়িত হবে, অজ্ঞতার পিতা, বা যা থেকে অজ্ঞতার সূত্রপাত হয়েছে। তো তার বন্ধু ছিল শয়তান, শয়তান ছিল তার অভিভাবক, যে তার কোনো সাহায্য করতে পারেনি। অন্ধকারে সে ক্রমশ নিমজ্জিত হয়েছে, কিন্তু কৃষ্ণকায় দাস গোলাম হযরত বেলাল ইমানের আলোতে খোদার বন্ধু হয়ে গেছেন। আর খোদার অভিভাবকত্ব এবং বন্ধুত্বের কারণে কিয়ামত পর্যন্ত আগত সকল যুগের জন্য সৈয়দানা বেলালের মর্যাদা লাভ করেছেন। একইভাবে হযরত মসীহ মওউদের যুগে আলোর প্রতিনিধি হওয়ার দাবি করা সত্ত্বেও যারা তার বিরোধিতা করেছে, তার বিরোধিতায় তারা অন্ধকারে ক্রমশ নিমজ্জিত হয়েছে। কিন্তু অনেক এমন সদস্য যারা জাহেল ছিলেন, আর অনেক ঘুষখোর এবং যুগে যারা দুর্নাম ছিলেন, এমন মানুষের উপর খোদার ফজল হয়েছে, কৃপা হয়েছে, ইমান আনার কারণে খোদার প্রতিশ্রুতি মোতাবেক আধ্যাত্মিকতার ক্ষেত্রে ক্রমোন্নতি করে তারা করেছেন। অতএব নবীকে যারা অস্বীকার করে, তারা অস্বীকারের কারণে অন্ধকারে ক্রমশ অধপতিত এবং নিমজ্জিত হতে থাকে। শয়তান তাদের ভিতর হিংসা, বিদ্বেষ এবং নাইনসাফি এমনভাবে সঞ্চার করে, সৃষ্টি করে, যে তারা গভীর অন্ধকারে ডুবে যায়, এবং আল্লাহ তাআলা এদের পরিণাম সম্পর্কে বলেন যে এদের পরিণাম হয় ভয়াবহ। এই পৃথিবীতেও তারা হিংসা এবং শত্রুতার অগ্নিতে জ্বলতে থাকে। জামাতে উন্নতির প্রতিটি পদক্ষেপে তাদের হিংসা এবং ঘৃণার অগ্নি আরো বেশি দাউদাউ করে জ্বলে উঠবে, আর তাদের হিংসার এই অগ্নি তাদেরকে, যাদের ওলি আল্লাহ তাআলা তাদের, যাদের ওলি আল্লাহ তাআলা, এদের হিংসার এই অগ্নি তাদের কোনো ক্ষতি করতে পারে না। এরপর আমি অভিধানের দিকে আবার ফিরে আসছি। লেসানুল আরবে লেখা আছে যে অনেকেই ওয়ালিউহুমের অনুবাদ করেছেন, মোমেনদের পুরস্কার দেয়া এবং নেক কর্মে পুরস্কার দেয়া সত্যিকারের শক্তি খোদার হাতে রয়েছে। এরপর লেখা আছে ওয়ালিউল্লাহ শব্দে ওলি শব্দে স্থায়ী ভাবে আল্লাহর এতাতের মাধ্যমে কোনো কাজ করার জন্য ব্যবহার হয়। আল্লাহর মনোনীত এবং প্রিয় বান্দা খোদার অব্যাহত কৃপা এবং ফজল এর কল্যাণ রাজির উত্তরাধিকারী হয়। আল ওলি এবং মৌলা এই শব্দের আভিধানিক বৈয়াকরণিক আলোচনা বাদ দিচ্ছি। হুজুর বলছেন, তিনি বলছেন যে মোমেনকে ওলিউল্লাহ বলতে পারেন কিন্তু মাওলা আল্লাহ বলা যায় না। কিন্তু আল্লাহ সম্পর্কে ওলিউল মোমেনিন এবং মাওলা হম উভয় শব্দ ব্যবহার করা যায়। এরপর বিভিন্ন আয়াতের বরাতে তিনি ব্যাখ্যা করেছেন এটি, যেমন যালিকা বিআন্নাল্লাহ মাওলাহুমুল্লাযীনা আমানু সূরা মুহাম্মাদের আয়াত, এরপর নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির সূরা আনফালের আয়াত, তারপর কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন জাআমতুম আন্নাকুম আউলিয়া লিল্লাহি মিন দুনিন নাস সূরা জুমার আয়াত, তুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক সূরা আল আনআমের আয়াত, ওমা লাহুম মিন দুনিহি মিন ওয়াল রাদ থেকে নেয়া আয়াত আয়াতাংশ। ওয়াল শব্দের অর্থ হল ওয়ালি, এই সূরা রাদের আয়াতের ওয়াল শব্দের অর্থ করলেন। এই আয়াতগুলোর প্রেক্ষাপটে তিনি ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন। বিতর্কে না গিয়ে আমি শুধু আয়াত উপস্থাপন করছি। প্রথম আয়াত সূরা মুহাম্মাদের, পুরো আয়াতটা পড়ছি এখন। যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, এটি এই জন্য যে আল্লাহ মোমেনদের বন্ধু, আল্লাহ সে সকল লোকদের বন্ধু হয়ে থাকেন যারা ঈমান আনে, আর কাফেরদের কোনো বন্ধু নেই, কোনো মাওলা নেই। এই আয়াতের পূর্বের আয়াতগুলোর একটিতে আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, হে মোমেনগণ, যদি তোমরা খোদাকে সাহায্য করো তাহলে তিনি তোমাদের সাহায্য করবেন, আর তোমাদের অবস্থানকে তিনি দৃঢ় করবেন। এই আয়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি পরের যুগের মুসলমানদের জন্য নসিহত রয়েছে এবং সতর্কবাণী রয়েছে, সাবধান করা হয়েছে যে শুধু ঈমান আনাই যথেষ্ট নয়, বরং খোদার ধর্মের কাজ করা, ধর্মের সাহায্য করা তোমাদের জন্য আবশ্যক, আর এর ফলেই খোদার কৃপা ভাজন হবে, খোদার সাহায্য তোমরা পাবে, তোমাদের ঈমান এর ফলে দৃঢ় হবে, আর তোমরা একটি জামাত হিসেবে দৃঢ়তা লাভ করবে। বিশেষ করে মসিহে মদের যুগে যখন ধর্মের সংস্কারের কাজ হবে তখন মুসলমানদের জন্য আবশ্যক হবে খোদার প্রেরিত মহাপুরুষকে সাহায্য করা, আর যদি এরা সাহায্য করে তাহলে খোদার সাহায্য তারা দেখবে, খোদার সাহায্য লাভ করবে। আর যারা ঈমান আনে না বা পূর্বের নবীদের যারা অস্বীকার করেছে বা যারা অস্বীকার করবে এই যুগে, তাদের অবস্থা পূর্বের নবীদের অস্বীকারীদের মতো হবে। আজকের যুগের লোকদের জন্য এটি প্রণিধানযোগ্য বিষয়, আমি পূর্বে বলেছি। খোদার প্রতিশ্রুতি হল সাহায্য করার এবং বিজয়ের, খোদার প্রতিশ্রুতি হল অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার, কিন্তু মোমেন দাবি করা সত্ত্বেও, মোমেন আখ্যায়িত হওয়া সত্ত্বেও পত্রপত্রিকায় কলামিস্ট এটি লেখেন যে ঈমানের ক্ষেত্রে আমরা ক্রমশ দুর্বল হচ্ছি, আমরা আলো থেকে ক্রমশ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি, আমরা জাগতিক দৃষ্টিকোণ থেকে উন্নতি না করে আমাদের অবনতি হচ্ছে, এমন কোন পাপ আছে যা আমাদের ভিতর আজকে নেই, এদের নিজেদের কলামিস্টেরা এটি লিখছে। তারা লিখেছেন যে কোথায় কোনো না কোনো ক্ষেত্রে আমরা সেই খোদাকে অসন্তুষ্ট করেছি যিনি মোমেনদের মাওলা বা মোমেনদের বন্ধু, এটি হল এদের কথা। তো হুজুর বলছেন যে এখনো সময় আছে, চিন্তা করো, ঈমানের আলো নিজের ভিতর সৃষ্টি করো, খোদার ধর্মের সাহায্যের জন্য এগিয়ে আসো, যুগ ইমামকে শনাক্ত করো, চিনো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, তা দেখুন, শুধু এই হটকারিতা করা যে নবুয়তের দ্বার বন্ধ হয়ে গেছে, এখন কোন নবী আসতে পারে না, এটি কোন বুদ্ধিমত্তার পরিচয় নয়। সাবেক বুজুর্গ, অতীতের বিভিন্ন বুজুর্গ এবং ওয়ালিদের উক্তি দেখুন, মনোযোগ সহকারে পড়ুন যে তারা কি বলেন। শুধু আজকের নামধারী ওলামা যারা ভাষা জ্ঞান রাখে তাদের অন্ধ অনুকরণ করবেন না। কিছু পুরনো বুজুর্গের বিভিন্ন উদ্ধৃতি আমি তুলে ধরব। হযরত মহিউদ্দিন ইবনে আরবির কথা আমাদের জামাতের বই পুস্তকে উল্লেখ আছে, আমরা পেশ করি, বরং তাদের নিজেদের বইতে এটি উল্লেখ আছে। হযরত মহিউদ্দিন ইবনে আরবি রাদিয়াল্লাহু আনহু বলেন যে সেই নবুয়ত যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তায় সমাপ্ত হয়েছে তা শুধু তার শরীয়ত বাহী নবুয়ত, মূল নবুয়ত বন্ধ হয়নি। সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে মনসুখ করার জন্য রহিতকারী কোন শরীয়ত আসতে পারে না, এর শিক্ষাতে কোন সংযোজন হতে পারে না। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তির অর্থ যে নবুয়ত এবং রেসালত বন্ধ হয়ে গেছে। আল্লাহ রসুলা বাদি ওলা নবিয়া বাদের এটি অর্থ, অর্থাৎ আমার পর এমন কোন নবী নেই যে আমার শরীয়তের বিরোধী কোন শরীয়ত নিয়ে আসতে পারে। হ্যাঁ, আমার শরীয়তের শিক্ষার অধীনস্থ নবী আসতে পারে, আর আমার পর কোন রসুল আসবে না। এর অর্থ হল আমার পর পৃথিবীর কোন মানুষের মানব মণ্ডলের প্রতি এমন রসুল আসবে না যে শরীয়ত নিয়ে আসতে পারে আর মানুষকে শরীয়তের দিকে ডাকতে পারে। তো এটি নবুয়তের সেই ধরন যা বন্ধ হয়েছে এবং এর দ্বার বন্ধ হয়ে গেছে। আর নবুয়ত সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ হয়নি। ফতুহাতে মক্কিয়া দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 73। এরপর আরো একটি উদ্ধৃতি আছে তার যে নবুয়ত সম্পূর্ণভাবে উঠে যায়নি, সে কারণেই আমরা বলেছি যে শরীয়ত বাহী নবুয়ত বন্ধ হয়েছে। এটি লানবিয়া বাদের অর্থ। তাই আমরা বুঝতে পেরেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন লানবিয়া বাদি, এর অর্থ হল বিশেষ করে আমার পর কোন শরীয়তধারী নবী আসবে না, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এখন কোন নবী আসতে পারে না। এর অর্থ এর মাধ্যমে বোঝা যায় যে এখানে রসুল্লাহ বলেছেন এই কায়সার ধ্বংস হওয়ার পর আর কোন কায়সার আসবে না, এই কিসরা যখন ধ্বংস হবে এরপর কোন কিসরা আর থাকবে না। এর মাধ্যমে পূর্বের উক্তির অর্থ বোঝা যায়। হযরত ইমাম শাহরানি ওয়াহাব শাহরানি বলেন যে ওয়া কওলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা নবিয়া বাদি ওয়ালা রসুলা বাদি মুরাদু বিহি লা মুশাররিয়া বাদি, অর্থ হল মহানবী সাল্লামের উক্তি যে লানবিয়া বাদী, অর্থাৎ আমার পর কোন নবী এবং রসুল নেই, এর অর্থ হল আমার পর কোন শরীয়তধারী নবী আসবেন না। আল ইয়াওয়াকিদ ওয়াল জওয়াহির দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 42 থেকে নেয়া এই উক্তি। হযরত মোল্লা আলী কারি মওজুআতে কবীরের 58 এবং 59 পৃষ্ঠায় লেখেন যে রসুল্লাহ সাল্লা ইসলামের এই কথা বলা যে আমার ছেলে ইব্রাহিম যদি জীবিত থাকতো তাহলে নবী হতো, একইভাবে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী হতেন। নবী হলে মোহাম্মদ রসুল্লাহর উম্মতের মধ্য থেকে হতেন। এটি খাতামান নবীন উক্তির বিরোধী নয় এই উক্তি দুটো, কেননা খাতামান নবীনের অর্থ হল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এমন কোন নবী আসতে পারে না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে মনসুখ করবে বা মোহাম্মদ রসুল্লাহর উম্মতের উম্মত বহির্ভূত হবে। হযরত আয়েশা বলেন যে কুলু ইন্নাহু খাতামুল আম্বিয়া ওয়ালা তাকুলু লা নবিয়্যা বাদাহু, এটি বলো যে মহানবী সাল্লাম খাতামান নবীন, কিন্তু এ কথা বলবে না যে তার পর কোন নবী নেই। দুরে মনসুর পঞ্চম খণ্ড পৃষ্ঠা 204। এই সমস্ত উদ্ধৃতি থেকে প্রমাণিত হল যে আমাদের পূর্বের বুজুর্গদের দৃষ্টিভঙ্গি সেটি ছিল না যা আজকের আলেমরা পোষণ করে। আল্লাহর কথা এবং এই সমস্ত রেফারেন্সগুলো নিয়ে ভাবুন, তাহলে সব কথা দিবালকের মতো স্পষ্ট হয়ে যায়। এরপর এটি নিয়েও ভাবুন যে আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে কিভাবে অবকাশ বা ঢেল দিতে পারেন যে খোদা সম্পর্কে মিথ্যা বলে এলহাম লাভের দাবি করে, বলে যে আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে। আমরা তো এখানে বিপরীত অবস্থা দেখছি। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হওয়ার দাবি করেন, আর প্রতিটি পদক্ষেপে আমরা খোদার সাহায্য দেখছি, সাহায্য লাভ করছি, খোদা তালার ওয়ালি এবং বন্ধু হওয়ার স্পষ্ট নিদর্শন আমরা, সমুজ্জ্বল নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা তাকে একবার এভাবে সম্বোধন করেছেন যে ওয়াল্লাহু ওয়ালিয়ুকা ওয়া রাব্বুক, খোদা তাআলা তোমার ওয়ালি, তোমার তত্ত্বাবধায়ক এবং তোমার প্রতিপালনকারী তিনি। 1883 সনের তাঁর একটি এলহামে খোদা তাআলা তাকে বলেছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, সাবধান, যারা খোদার নৈকট্য প্রাপ্ত তাদের ভয়ের কোনো কারণ নেই এবং তারা তাদের দুঃখিত হওয়ারও কোনো স্থায়ী কারণ নেই। এ সম্পর্কিত অগণিত এলহাম তার উপর খোদা তাআলার পক্ষ থেকে হয়েছে। মিথ্যা নবুয়তের দাবি কারক সম্পর্কে তো আল্লাহ তাআলা বলেন যে আলা তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমাদের প্রতি যদি কোন মিথ্যা সে আরোপ করত বা আমাদের নামে যদি একটি মিথ্যাও বলতো আমরা ডান হাতে তাকে ধৃত করতাম। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম তো নিজে এলহামের দাবির পর আল্লাহ তাআলার ফজলে 25-26 বছর জীবিত ছিলেন। শুধু জীবিতই ছিলেন না, বরং জামাতের ক্রমোন্নতি তিনি দেখেছেন। শুধু কথার এখানে শেষ নয়, বরং অনেক এলহাম অত্যন্ত মহিমার সাথে জোরালোভাবে পুরা হতে, স্পষ্টভাবে পুরা হতে আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন এবং অগণিত স্থানে সময়ে তিনি আল্লাহ তার ওলি হওয়ার স্বাক্ষর এবং প্রমাণ রেখেছেন। এত স্পষ্ট প্রমাণ যে এক অন্ধও তা দেখতে পায়। খোদা তাকে বলেন যে আমি তোমার সাথে আছি, আল্লাহ বলেন যে আমি তোমার সাথে এবং তোমার প্রিয়দের এর সাথে আছি। আজও আমরা এই দৃশ্য দেখছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা তা দেখব। আল্লাহ তাআলা তাকে বলেছেন যে তোমার দাবি এবং তোমার তাবলীগকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছানো হবে, এটি আমি তোমার তাবলীগকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। সে এলহাম ভিন্ন এলহাম যে আমি তোমার দাওয়াতকে, তিনি তোমার দাওয়াতকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবেন। 1886 সনের এলহাম এটি। তখন কাদিয়ানের অবস্থা কি ছিল, কেমন ছিল? যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না কাদিয়ানের সাথে, কোন কমিউনিকেশন বা ট্রান্সপোর্টের বা সফরের কোন সুযোগ ছিল না। বাটালা পায়ে হেঁটে যেতে হতো। কাদিয়ান ছোট এবং একটি গণ্ড গ্রাম ছিল, কেউ আসত না এখানে, কারো আনাগোনা ছিল না। সেই গ্রামে, গ্রাম থেকেই এক দাবি করেন। তখন মানুষ এই দাবি শুনে হয়তো হাসত, আর আজ আমরা দেখছি যে তার এই দাওয়াত, তার এই দাবি, তার এই তবলিগ পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে গেছে। আপত্তিকারী আপত্তি করে যে এটি তো বড় কোনো কথা নয়, বড় কোনো বিষয় নয়। আমরাও আজকে আমাদের ওয়েবসাইট বা টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের যে অনুষ্ঠান আহমদীয়দের বিরুদ্ধে যে তবলিগ করি, ইসলামের যে সমান তবলিগ করে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে, যদি এমটিএ বা তবলিগের মাধ্যমে আপনাদের পয়গাম পৌঁছে দিই, বড় কোনো বিষয় নয়। কিন্তু চিন্তার বিষয় হল ভাবার বিষয় হল কেউ এই সমস্ত উপকরণ হাতে আসার পূর্বে খোদার পক্ষ থেকে সংবাদ পেয়ে কি কেউ এই দাবি করেছে যে আল্লাহ আমাদেরকে বলেছেন যে তিনি আমাদের পয়গামকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবেন? কারো কি এমন দাবি আছে মসীহ মওউদ ছাড়া? 100 বছর তো দূরের কথা, এখনো কয়েক মাস এই পূর্বেও বা এক বছর পূর্বেও কারো কি দাবি আছে যে আমি তোমার এই কাজকে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাবো, তোমার দাবিকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো? যদি কেউ দাবি করে তাহলে প্রকাশ্যে ঘোষণা করা উচিত যে হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে আমার এই এটি আমার বাণী আর এটিকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাও, ওয়েবসাইটের মাধ্যমে বা টিভির মাধ্যমে পৌঁছাও, আর আমি তোমাকে সাহায্য করব। কিন্তু কেউ এইভাবে সামনে আসতে পারে না। আপত্তি করা তো খুব সহজ, আর আজকালকার তথাকথিত আলেম এবং পণ্ডিতদের অবস্থা এমনই, মুখে যা আসে তাই বলে বসে, আপত্তি তারা করে। এটি আসলে হিংসার অগ্নি যা সহ্য হচ্ছে না, আর যে কারণে শত্রুতায় সীমা ছাড়িয়ে গেছে। জামাতের ক্রমপ্রসার দেখে তারা অভ্যন্তরীণভাবে জ্বলে ছাই হচ্ছে, আর এই অগ্নি সৃষ্টি হওয়ার ছিল কারণ এই সম্পর্কে আল্লাহ তাআলা পূর্বেই বলে রেখেছেন যে এরা আলো থেকে অন্ধকারের দিকে যাবে। যখনই খোদার কোন প্রেরিত ব্যক্তি কোন দাবি করবেন, তার বিরুদ্ধে দণ্ডায়মান হবে বিরোধীরা, আর সেই বিরোধীদের পূর্বে কোন সামান্য কোন বিবেক বুদ্ধি পূর্বে থাকলেও বিরোধিতার কারণে তাদের বিবেক বুদ্ধি লোপ পাবে এবং আলোর পরিবর্তে অন্ধকারে এরা হারিয়ে যাবে এবং ক্রমশ জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহ তাআলা এদের প্রতি করুণা করুন। আমাদের মওলা এবং বন্ধু হলেন আমাদের আল্লাহ। প্রতিটি পদক্ষেপে তিনি ওলি এবং বন্ধু আর অভিভাবক এবং তত্ত্বাবধায়ক আর নিগ্রান হওয়ার তিনি প্রমাণ দিচ্ছেন, আর নিজ কৃপায় ক্রমশ আমাদেরকে কৃপামণ্ডিত করছেন এবং কৃপার প্রমাণ এবং স্বাক্ষর রাখছেন। আল্লাহ আমাদেরকে সব সর্বদা তার অধিকার দেয়ার, তার প্রাপ্য দেয়ার তৌফিক দিন, যেন খোদার কৃপা আমরা সব সময় লাভ করতে পারি, যিনি আমাদেরকে এই নিশ্চয়তা দিয়েছেন যে আল্লাহ মাওলাকুম নিআমাল মাওলা ওয়া নিআমান নাসির, নিশ্চিত যেন যে খোদাই তোমাদের মাওলা এবং বন্ধু আর অভিভাবক। কত উত্তম অভিভাবক তিনি, কত উত্তম সাহায্যকারী। এরপর আমি কয়েকটি জানাজা পড়াবো, এই সম্পর্কে আমি নামাজে জানাজা হবে এই সম্পর্কে ঘোষণা করছি। প্রথম জানাজা হল জনাব জুলফিকার মনসুর সাহেবের, কোয়েটার মনসুর সাহেবের। 11 অক্টোবর দুষ্কৃতকারীরা তাকে গুলি করে হত্যা করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদাতের এক মাস পূর্বে তাকে অপহরণ করা হয়েছিল, কার থেকে যখন তিনি কার থেকে বেরোচ্ছিলেন। আর তারা টাকা চায়, আর টাকার ব্যবস্থা হচ্ছিল, কিন্তু একদিন জানা গেল যে জঙ্গলে তার লাশ পড়ে আছে, আর একই সাথে পয়গাম পাঠিয়েছে যে আপনারা যেহেতু অনেককে কাদিয়ানি বানাচ্ছেন তাই একে আমরা জীবিত ছাড়ব না। শাহাদাতের পূর্বে তার চেহারা, তার উপর দৈহিক নির্যাতন চালানো হয়, এক চোখ তার বিকৃত করা হয় গুলি করে। খুব অ্যাক্টিভ খাদেম ছিলেন, বড় বিশ্বস্ত এক খাদেম, এবং খোদামুল আহমদিয়ার নায়েব কায়েদ হিসেবে কাজ করছিলেন কোয়েটাতে। এর পূর্বে তার এক চাচা আব্বাস আহমদ সাহেবকে 2 এপ্রিল হত্যা করা হয়। 2009 তার এক চাচা খালেদ রশিদ সাহেবকে শাহাদত বরণ করতে হয়েছে। হযরত মুন্সি আব্দুল করিম সাহেব বাটালভির তিনি প্রপৌত্র ছিলেন। তার ছেড়ে যাওয়া আত্মীয় স্বজন পরিবার পরিজনের ভিতর রয়েছেন তার বৃদ্ধা মা, স্ত্রী এবং 2 ছেলে মেয়ে, 1, 9 বছর এবং 6 বছর বয়স্ক ছেলে মেয়ে। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য শক্তি দান করুন এবং মরহুমের পদমর্যাদা উন্নীত করুন খোদা তাআলা। দ্বিতীয়ত, আমাদের মিশরীয় এক বন্ধু মোহাম্মদ সেওয়া সাহেব 2009 সনের 14 অক্টোবর ইন্তেকাল করেন। সিরিয়ার পুরনো মুখলেস বুজুর্গ এবং আদর্শ আহমদী ছিলেন, যিনি খেলাফত এবং জামাতের সাথে বিশ্বস্ততার এবং ভালোবাসার সম্পর্ক ছিল। নেক এবং মুত্তাকি মানুষ ছিলেন তিনি। যখনই কোনো দায়িত্ব প্রদান করা হতো, দায়িত্ববোধের চেতনা নিয়ে কাজ করতেন, মুসলিমদের প্রতি গভীর ভালোবাসা ছিল, তার নাম শুনতেই আবেগ আপ্লুত হয়ে যেতেন। 1950 সনে LLB পাশ করেছেন এবং খুব যোগ্য উকিল ছিলেন। তার বয়াতের ঘটনা হল, বয়াতের পূর্বে এক মশহুর আলেম নাসরাল বানি, যিনি জামাতের ভয়াবহ বিরোধী ছিলেন, হাদিসের অনেক বড় আলেম ছিলেন, সেই আরব বিশ্বে বড় জানা এবং পরিচিত মানুষ ছিলেন, তার সাথে তিনি সাক্ষাৎ করেন। জামাতের বিশ্বাস সম্পর্কে প্রশ্ন করেন। এক ঘটনার প্রেক্ষাপটে তাকে বলেন যে এক পাদ্রী আহমদীর সামনে কিভাবে পরাজয় স্বীকার করে, আর আহমদীর সেই কথা কিভাবে ক্রুশকে টুকরা টুকরা করে। এটি শুনে নাসিরুদ্দিন আলবানি বলে যে আমরা খ্রিস্টানদের মুখ বন্ধ করার জন্য তাদেরকে বলতে পারি যে ঈসা ইবনে মরিয়ম ইন্তেকাল করেছেন। তিনি বলেন যে প্রকৃতপক্ষে কি ঈসা আলাইহিস সালাম মারা গেছেন? তখন আলবানি সাহেব বলেন যে না। তখন তিনি তাকে বলেন যে আমি বয়াত করতে যাচ্ছি, কেননা বিশ্বাসের ভিতর কোন ডুয়ালিটি থাকতে পারে না, দুই রং থাকতে পারে না। এরপর তিনি বয়াত করেন। ন্যাশনাল আমেলার জাতীয় আমেলার সদস্য ছিলেন হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহু। যখন সিরিয়া যান, তখন তা মুসলিমদের সাথে তিনি লেবানন যাওয়ার সুযোগ পান। তিনি বলেন যে সেই সফরে বালাবাকের প্রত্নতত্ত্বের স্যার করেন, এটি পুরনো ইবাদতগাহ ছিল। এই সফরের সময় খলিফা সানি বলেন যে এখানে গায়রুল্লাহর ইবাদত হয়েছে, কিন্তু আমাদের প্রত্যেকেই আজকে খোদার ইবাদত করবো এবং দুই রাকাত নফল পড়ব, সবাই তাই একই কাজ এই কাজই করেছেন। বড় যোগ্য এক উকিল ছিলেন, পেশাজীবী উকিল। খেলাফতের সাথে এমন সম্পর্ক ছিল যে উকিল হওয়ার কারণে সব কথার তিনি প্রমাণ চাইতেন, কিন্তু যখন বলা হতো যে খলিফাদের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি বলতেন যে তাহলে কথার এখানে শেষ, কথা এসে গেছে এবং এটি এখন সিদ্ধান্ত। চতুর্থ খেলাফতের যুগে অনেক আহমদের বিরুদ্ধে সেখানে মামলা হয়, সেই মামলার তিনি উকিল হিসাবে কাজ করেন এবং তাদের মুক্তির ব্যবস্থা আলাদা করেছেন। উপস্থিত উত্তর দিতে জানতেন, একবার আদালতে যান যৌবনেই, অথচ মাত্র তিনি ওকালতের ড্রেস পরেছেন। উকিল বিচারক তাকে ঠাট্টার দৃষ্টিতে বলে তুমি কি উকিল? তিনি মামলার জন্য শুধু তিনিই গিয়েছেন, অন্য কেউ ছিল না, উকিলের কাপড় পরে গেছেন। তিনি তাৎক্ষণিকভাবে বিচারককে জিজ্ঞেস করেন আপনি কি বিচারক? তখন বিচারক চুপ হয়ে যায় এবং লজ্জা পায় তার এই কথা শুনে। আমাদের আরবি ডেস্কের যত মোবাইল সেখানে পড়ার জন্য যেতেন, তাদের সাথে বড় ভালোবাসাপূর্ণ আচরণ ব্যবহার করতেন, তাদের ভাষা সংশোধনে তিনি অনেক সাহায্য করেছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার প্রজন্মের ভিতর যেন আহমদীয়ত প্রতিষ্ঠিত থাকে। আমাদের ওয়াইস মালাস এবং ওয়াইস তারই পৌত্র দুজনেই। তৃতীয় জানাজা মিয়া গোলাম রসুল সাহেবের, মিয়া সিরাজুল হক সাহেবের ইনি মুজাফর খালেদ ট্রিনিডাদের মুবাল্লিগের পিতা মৌসি ছিলেন, বেস্তু মকবরায় দাফন করা হয়েছে। সাহাবির ছেলে ছিলেন, হযরত মসীহ ইসলামের সাহাবির সন্তান তিনি, বড় সন্তান, অসাধারণ গুণাবলীর অধিকারী ছিলেন, বড় নেক তাহাজ্জুদ গুজার। তার জানাজায় অনেক গায়ের আহমদীরা অংশ নেয়। গায়ের আহমদীরা বলেছে আজ আমরা এতিম হয়ে গেছি। এমটি এর মাধ্যমে তিনি তবলিগ করতেন বা ক্যাসেটের মাধ্যমে মানুষকে তবলিগ করতেন, তার মাধ্যমে তার প্রচেষ্টা অনেক বয়াত হয়েছে। চতুর্থ আমাদের এক জানাজা আমাদের এক মোবাল্লেগ মুজাফর আহমদ মনসুর সাহেব, যিনি 9 অক্টোবর ইন্তেকাল করেন হৃদরোগে আক্রান্ত হয়ে, বয়স ছিল 60 বছর। পশ্চিম আফ্রিকা আইভরি কোস্ট বুর্কিনা ফাসুতে তিনি কাজ করেছেন, আজকাল ইসলাম এরশাদে কর্মরত ছিলেন, অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন। বাল্যকাল থেকে আমি তাকে জানি, আতফারুল আহমদিয়া খোদামুল আহমদিয়া আমরা একত্রে কাজ করেছি, বড় পরিশ্রমী এবং মনোযোগ সহকারে কাজ করতেন। আল্লাহ তাআলা তাদের সবার পদমর্যাদা উন্নীত করুন, তাদের শোক সন্তপ্ত আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করা তৌফিক দেন। মুজাফর মনসুর সাহেব স্ত্রী ছাড়া 2 ছেলে এবং 2 মেয়ে তিনি রেখে গেছেন, আল্লাহ সবাইকে নিজ নিরাপত্তার চাদরে আবৃত রাখুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وَادْعُوهُ يَسْتَجِبْ لَكُمْ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ